ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে, বাংলাদেশ সরকার টিভি চ্যানেলে বিদেশি সম্প্রচারে দেশি বিজ্ঞাপন নিষিদ্ধ করেছেন, সে খবর।
বাংলাদেশে সম্প্রচার হয় এমন বিদেশি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন প্রচারে সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে।
রয়েছে ইস্তাম্বুলে সন্ত্রাসী হামলায় দুই ভারতীয় প্রাণনাশের কথা।
ইস্তাম্বুলে জঙ্গি হানায় 39 জন মৃতের মধ্যে দুজন ভারতীয়।
আরও থাকছে মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গ।
মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় পেয়েছেন, তারা এক সীমাহীন কষ্টের জীবন যাপন করছেন এখানে এসেও।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। তুরস্কের ইস্তাম্বুলে একটি নৈশ ক্লাবে নববর্ষে যে আক্রমণ হয় সোমবার, তার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। ওই হামলায় 39 জন নিহত হয়, আহত হয় অন্যান্য 70 জন। হামলাকারী পালিয়ে যায়, কর্তৃপক্ষ বন্দুকধারীর তল্লাশি করছে। এক বিবৃতিতে ইসলামিক স্টেট বলেছে, খলিফাতের এক সেনা ওই হামলা চালায়। সোমবার তুর্কি বার্তা মাধ্যমে বলা হয়, 8 ব্যক্তিকে আটক করা হয়েছে কিন্তু বন্দুকধারী তাদের মধ্যে নেই। রবিবার খুব ভোরে হামলা শুরু হয়। রেইনা নৈশ ক্লাবের বাইরে বন্দুকধারী এক পুলিশ অফিসার ও এক বেসামরিক ব্যক্তিকে হত্যা করে এবং তারপর নৈশ ক্লাবের ভেতরে ঢোকে। প্রায় 600 মানুষ সে সময় ক্লাবে ছিল, অনেকে পালাবার জন্য বসফোরাস প্রণালীতে ঝাঁপিয়ে পড়ে। কর্তৃপক্ষ বলেছে, লোকজন যারা ক্লাব ত্যাগ করছিল হামলাকারী তাদের সঙ্গে মিশে যায়। রবিবার এক লিখিত বিবৃতিতে প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান গুলি চালনার ঘটনাকে এক নৃশংস হামলা বলে বর্ণনা করেন। ইস্তাম্বুলের জঙ্গি হামলায় নিহতদের মধ্যে দুজন ভারতীয় ছিলেন বলে জানাচ্ছেন গৌতম গুপ্ত কলকাতা থেকে।
তুরস্কের ইস্তাম্বুলে নাইট ক্লাবে জঙ্গি হানায় 39 জন মৃত, এদের মধ্যে দুজন ভারতীয় বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। এদের একজন হলেন 49 বছর বয়সী মুম্বাইয়ের ব্যবসায়ী অ্যাবিস রিজভি, অন্যজন ভাদোদারার ফ্যাশন ডিজাইনার খুশি শাহ। ইনিও বছর পাঁচেক আগে মুম্বাইতে বুটিক খুলেছিলেন। খবর পেয়ে এদের পরিজনেরা মৃতদেহ আনতে ইস্তাম্বুলে চলে গিয়েছেন। রিজভি ছুটি কাটাতে ইস্তাম্বুলে গিয়েছিলেন আর খুশি নতুন বছরের সন্ধ্যাটা ইস্তাম্বুলে কাটাতে চেয়েছিলেন। ইস্তাম্বুলে তো জঙ্গি হানা সত্যি ঘটে গেল। ওদিকে ইসরায়েল সরকার নিজেদের নাগরিকদের হুঁশিয়ার করে দিয়ে জানিয়েছে, ভারতেও কিন্তু যে কোনো সময় জঙ্গি হানা ঘটতে পারে এবং সেখানে লক্ষ্য হতে পারেন ইসরায়েলি নাগরিকেরা। অতএব ভারত ভ্রমণে সতর্ক থাকুন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পুলিশ ও হাসপাতালের কর্মকর্তারা বলেছেন, ইরাকের বাগদাদে এক ব্যস্ত বাজার এলাকায় বিস্ফোরক ভর্তি একটি ট্রাক নিয়ে হামলা চালিয়ে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটালে অন্তত 30 জন নিহত হয়, আহত হয় অন্যান্য 25 জন। ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করেছে। আমাক সংবাদ সংস্থার মাধ্যমে আইএস দাবি করেছে যে শহীদত্ব কার্যক্রমের লোকজন নিহত হয়। বাগদাদের পূর্বাঞ্চলের সাদার সিটিতে শিয়া অধ্যুষিত এলাকায় ফল ও শাকসবজির বাজারে হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। এমন সময় ওই হামলা চালানো হল যখন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ ইরাক সফরে গেছেন। সেখানকার কর্মকর্তা ও সেখানে মোতায়েন ফরাসি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে। সোমালি কর্মকর্তারা বলেছেন, সোমবার মোগাদিশু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি বড় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 7 জন নিহত হয়, আহত হয় অন্যান্য 17 জন। আল শাবাব চরমপন্থী গ্রুপ ওই হামলার দায় স্বীকার করেছে। এই দ্বিতীয়বার ওই উগ্রবাদী দল দুটি গাড়ি বোমা দিয়ে একসঙ্গে আক্রমণ চালায়। লক্ষ্য হচ্ছে প্রথম গাড়িটি ত্রাস সৃষ্টি করবে আর দ্বিতীয় গাড়িটি আঘাতে ব্যাপক হারে লোকজন হতাহত হবে। সোমালি জাতীয় নিরাপত্তা বাহিনী পরিচালিত নিরাপত্তা চৌকিতে প্রথম বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় দুপুরে। ঠিক তার পরপরই দ্বিতীয় গাড়িটি খুব দ্রুত ওই নিরাপত্তা চৌকিতে ঢোকে এবং বিমানবন্দরের বিপরীতে পিস হোটেলের বাইরে বিস্ফোরিত হয়। মদিনা গেটের কাছে দুটি বিস্ফোরণই ঘটে। বিমানবন্দরে প্রবেশের প্রধান পথগুলোর একটি হচ্ছে মদিনা গেট। বাংলাদেশ সরকার বাংলাদেশে সম্প্রচার হয় এমন বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
বাংলাদেশে সম্প্রচার হয় এমন বিদেশি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন প্রচারে সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার এক সরকারি আদেশে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আদেশে বলা হয়, আইন অনুযায়ী ওই বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে আর ওই নির্দেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করা হবে বলে সরকারি ঘোষণায় বলা হয়েছে। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর মালিক, সাংবাদিক, অনুষ্ঠান নির্মাতা সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে গঠিত মিডিয়া ইউনিটি নামের একটি সংগঠন দীর্ঘদিন ধরে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবিতে আন্দোলন করে আসছে। তাদের অভিযোগ, বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে দেশের টাকা অবৈধভাবে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। ইতিপূর্বে একটি আইনি নোটিশও দেওয়া হয়েছিল সরকারের প্রতি। উল্লেখ্য, বাংলাদেশে বেশ কয়েকটি ভারতীয় টেলিভিশন চ্যানেল সম্প্রচার হয় এবং এতেই প্রধানত বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার করা হয়ে থাকে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর জেলায় পুলিশের হেফাজতে থাকা এক যুবক ক্রস ফায়ারে নিহত হয়েছেন। এ বিষয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহরুল আলম।
নতুন বছর 2017 সালে ক্রস ফায়ারের এটাই প্রথম ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহত রাহাত হোসেন নামের ওই ব্যক্তিকে ডাকাত সন্দেহে তার সন্তোষপুর গ্রামের বাড়ি থেকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার ভোরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য একই গ্রামের ভেলুয়ার সেতু এলাকায় গেলে তার সহযোগীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ চলাকালে রাহাত ক্রস ফায়ারে ঘটনাস্থলেই মারা যান। গত কয়েক বছর যাবৎ বাংলাদেশে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ায় দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর তাদের উদ্বেগ এবং এ সকল হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়ে আসছে। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন আইন ও সালিশি কেন্দ্রের দেয়া তথ্য মোতাবেক 2016 সালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং পুলিশ হেফাজতে নির্যাতনে 195 জন নিহত হয়েছেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
রাজ্যের এক পশ্চিমবঙ্গের এক বেসরকারি টেলিভিশনে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যাচ্ছে, পাকিস্তান সীমান্তের মতো এবার সন্ত্রাস ও অনুপ্রবেশ রুখতে শীঘ্রই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তেও বসানো হবে লেজার ওয়াল এবং অত্যাধুনিক সেন্সর। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক শীর্ষ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই কে এ খবর জানিয়েছেন। ভারত বাংলাদেশ সীমান্ত, বিশেষ করে নদী পার সংলগ্ন অঞ্চলগুলি লেজার ওয়াল ও স্মার্ট সেন্সর বসানো হবে। ওই আধিকারিক জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে এই সংক্রান্ত একটি পাইলট প্রজেক্টও শুরু হবে। বিএসএফ এর কর্তাদের মতে, বিভিন্ন সময় কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে তথ্য এসেছে যে নদী পার সীমান্ত এবং জনবসতিহীন সীমান্ত অঞ্চল দিয়ে সাম্প্রতিক অতীতে জঙ্গি ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে অভিযুক্তরা পারাপার করেছে। লেজার ওয়াল ও স্মার্ট সেন্টারের বিষয়টি আগে উত্থাপিত হয়েছিল, কিন্তু পরে তা কার্যকর হয়নি। গত বছর ঢাকায় জঙ্গি হামলার পর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় বলে জানা গেছে। ভারতের সঙ্গে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশের। এর মধ্যে 2216 কিলোমিটার সীমান্ত রয়েছে শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই। পরমাশিস ঘোষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ধর্ম বা বর্ণ ভোটের ভিত্তিতে রাজনীতিবিদরা ভোট চাইতে পারবেন না। প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বে ভারতীয় সুপ্রিম কোর্টের 7 সদস্যের সাংবিধানিক বেঞ্চ সোমবার সংখ্যাগরিষ্ঠ 4-3 মতের ভিত্তিতে এই সিদ্ধান্ত দেন। আদেশে বলা হয়, নির্বাচনী প্রক্রিয়া ধর্মনিরপেক্ষ চর্চার বিষয়, এতে ধর্মের কোনো ভূমিকা নেই। তুরস্কের সামরিক বাহিনী বলেছে সোমবার যে সিরিয়ায় ইসলামিক স্টেট লক্ষ্যস্থলের ওপর তাদের জঙ্গি বিমানের আঘাতে 22 জন চরমপন্থী নিহত হয়। সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের সমর্থনে গত কয়েকদিনে তুরস্কের সামরিক বাহিনী হামলা চালায়। তারা আরও বলেছে, রাশিয়ার বিমান তুর্কি শহর আল বাবের কাছে আইএস লক্ষ্যস্থলে আক্রমণ চালায়। আইএস আল বাব ওই এলাকা নিয়ন্ত্রণ করে। তুরস্কের সামরিক বাহিনী ইউফ্রেটিস শিল্ড নামের এই অভিযান চালায় 4 মাস আগে। তাদের লক্ষ্য হচ্ছে আইএস চরমপন্থীদের তুরস্কের সীমান্ত থেকে সরিয়ে দেয়া। বিশ্ব সংবাদ শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। মিয়ানমার থেকে আগত যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় পেয়েছেন তারা এক সীমাহীন কষ্টের জীবনযাপন করছেন। কেউ কেউ নতুন ডেরার সন্ধানে অন্যত্র আশ্রয়ের খোঁজ করছেন। বিষয়টি নিয়ে মন্তব্য বক্তব্য সহ রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
মিয়ানমারের সেনা পুলিশ এবং স্থানীয়দের হত্যা ধর্ষণ বাড়িঘর জ্বালিয়ে দেয়া সহ নানাবিধ অত্যাচার নির্যাতনের কারণে যারা বাংলাদেশে এসে আশ্রয় নিতে পেরেছেন তাদের কয়েকজন ভয়েস অব আমেরিকার কাছে বলেছেন কিভাবে ভিনদেশে এসেও এক সীমাহীন কষ্টের আর মানবতার জীবন যাপন করছেন তারা। মিয়ানমারের রাখাইন রাজ্যের নিজ ভিটেমাটি হারানোর বেদনা, দুঃসহ স্মৃতি আর অত্যাচার নির্যাতনের দগদগে যাতনাই ভিনদেশ বাংলাদেশে আশ্রয় নেয়া হাজার হাজার রোহিঙ্গা এখন কক্সবাজারের রুখিয়া আর টেকনাফের ক্যাম্পে কোনো মতে গাদাগাদি করে তীব্র শীতের দিন আর রাতগুলো পার করছেন। খাওয়া দাওয়া সহ নিত্যদিনের প্রয়োজনীয় কোনো ব্যবস্থাও তারা পাচ্ছেন না। এহেন দুর্দশা মাথায় নিয়ে যারা ক্যাম্পে আশ্রয় পেয়েছেন বা পাননি তারা নতুন আশ্রয়ের সন্ধানে ছুটছেন পার্শ্ববর্তী এলাকাগুলোতে। তাদের গন্তব্য বান্দরবন, কক্সবাজারের বনজঙ্গল বা পাহাড়ি এলাকা বা অন্যত্র কোথাও। ভাগ্যবানদের কেউ কেউ চট্টগ্রামেও আশ্রয় নিয়েছেন। মাত্র চার দিন আগে উখিয়ার কুতুপালং ক্যাম্পে আশ্রয় নিয়েছেন 17 বছরের সামিয়া, সঙ্গে স্বামী আর একেবারে ছোট্ট মেয়েটি। মিয়ানমারের রাখাইনের মংডুর কেয়ারিপাড়ায় ছিল তাদের স্থায়ী বসবাস, ছিল শান্তিপূর্ণ জীবন যাপন। সামিয়া বললেন, সামিয়া বললেন ওখানে জীবন ছিল দুর্বিষহ। ওরা মানুষকে হত্যা করে, জখম করে, অমানবিক অমানসিক জুলুম নির্যাতন করে, আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। এ ধরনের নিদারুণ কষ্টের মধ্যে আমরা এসে পৌঁছেছি বাংলাদেশে। এখানে এসো আর এক কষ্টের জীবন, থাকার কষ্টটাই বেশি, গাদাগাদি করে ভয়ানক কষ্টের জীবন যাপন করছি। মাসে হাজার টাকা গুনতে হবে একটি ঘরে আশ্রয় পাওয়ার জন্যে, অথচ আমাদের তো কোনো টাকা কড়ি নেই, নিদারুণ কষ্টে আছি আমরা, বললেন সামিয়া। মোহাম্মদ সাদেক বাংলাদেশে এসেছেন সপ্তাহ তিনেক আগে। মা নেই, বাবা নেই, ভাই বোন আত্মীয় স্বজন কে কোথায় আছেন তা তার জানা নেই। তারও জবানিতে শোনা গেল বাংলাদেশে এসে জীবন ধারণ আর দিন যাপনের কষ্টের কথা। কক্সবাজারের সাংবাদিক আহমদ গিয়াস জানিয়েছেন নতুন আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের কষ্টকর জীবন যাপনের কথা।
10 ভিটের একটা রুমে 20-25 জন করে মানুষ অবস্থান করছে। পরবর্তীতে এরা বিভিন্ন জায়গায়, জেলার বিভিন্ন জায়গায়, বান্দরবন, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। যারা এই পারে আসছে তারা অত্যন্ত মানে খুবই মানবতার জীবন যাপন করছে। খাবারের অভাব রয়েছে, চিকিৎসার অভাব রয়েছে। কিছু রোহিঙ্গা আছে যাদের আত্মীয় স্বজন নেই, ক্যাম্পে তারা অবস্থান নিতে পারেনি, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিংবা বাসা বাড়ি ভাড়া নিয়ে অথবা জেলার বিভিন্ন স্থানে এরা চলে যাচ্ছে।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মিয়ানমারের উপরে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির ঘটনাকে স্বাগত জানিয়েছেন।
আন্তর্জাতিক সম্প্রদায় যে পদক্ষেপগুলি নিয়েছে আমরা সাধুবাদ জানাই। আমরা সবসময় বলে এসেছি বাংলাদেশ সার্বিক সহায়তা প্রদান করবে, সহযোগিতা প্রদান করবে।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন নতুন আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের জন্য 3 লাখ ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকায় 2.5 কোটি টাকা অনুদান ঘোষণা করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
2016 সালে টাইম ম্যাগাজিন ডোনাল্ড ট্রাম্পকে পার্সন অব দ্য ইয়ার করে ভুল করেনি। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, 45তম প্রেসিডেন্ট হিসেবে সামনে রয়েছে তার নানা চ্যালেঞ্জ। এসব কিভাবে তিনি মোকাবেলা করবেন তা সময় বলে দেবে। ভয়েস অফ আমেরিকার ন্যাশনাল করেসপন্ডেন্স জিম মেলনের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ডোনাল্ড ট্রাম্প তার প্রচার অভিযানে খুব সাধারণ এক বার্তা দিয়ে 2015 সালে হোয়াইট হাউসের জন্য যাত্রার সূচনা করেন, যা তার অগণিত সমর্থকদের দারুণভাবে উৎসাহিত করে। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বারবারই যে কথাটি বলছিলেন সেটি হচ্ছে, আমি আমেরিকাকে আবারও মহান করে তুলব।
I am officially running for President of the United States, and we are going to make our country great again.
যেমনটি তিনি বলছেন, আমি আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে লড়ব এবং আমাদের দেশকে আরো মহান করে তুলব। বেআইনি অভিবাসী দমন করা এবং মুসলমানদেরকে আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়ে ট্রাম্প শুরু থেকেই বিতর্কিত হন। রিপাবলিকান প্রতিপক্ষরা খাটো করলেও রাজনীতিতে বহিরাগত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ট্রাম্প এবং প্রাইমারি নির্বাচনে নানাভাবে অভিজ্ঞতা অর্জন করেন, যেমন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের সঙ্গে বিতর্কে তিনি করেছিলেন।
This is a tough business to run for president.
Oh, no, you're a tough guy, Jeb.
And it's and we need to have a leader that is
real tough.
You're never going to be president of the United States by insulting your way.
Republican প্রার্থী জেব বুশ বলছিলেন, এটা ভীষণ কঠিন কাজ। ট্রাম্প বলছিলেন, জেব আপনি মানুষ হিসেবে কঠোর। উত্তরে জেব বলছিলেন, আমাদের একজন নেতা দরকার এবং প্রেসিডেন্সি সম্পর্কে আপনি অপমানকর কথাবার্তা বলে কখনোই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, দেখা যাক, সমীক্ষায় আমি 42% পেয়েছি এবং আপনি 3%, আমি আপনার থেকে অনেক বেশি ভালো করছি। জেব বুশ বলছিলেন, এটা কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে প্রাইমারি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ভারমন্ট সেনেটর বার্নি স্যান্ডার্সকে হারানো বেশ কঠিন ছিল। প্রার্থিতা চূড়ান্ত হবার পর হিলারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যোগ্য নন বলে মন্তব্য করেছিলেন।
A man you can bait with a tweet is not a man we can trust with nuclear weapons.
হাতে পারমাণবিক অস্ত্র রেখে তার উপর আস্থা রাখা যায় না। নির্বাচনের রাতে বিজয়ী হয়ে পৃথিবীকে অবাক করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে সবাই বলছিল হিলারির জয়ের কথাই। নির্বাচনী প্রচারণার কারণে যে বিভক্তির সৃষ্টি হয়েছিল, বিজয় ভাষণে ট্রাম্পের কণ্ঠে ছিল ঐক্যের কথা।
To all Republicans and Democrats and Independents across this nation, I say it is time for us to come together as one united people.
ডোনাল্ড ট্রাম্প বলছিলেন, রিপাবলিকান এবং ডেমোক্রেটিক এবং স্বতন্ত্র সকলকে আমি বলছি, এখন আমাদের সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। হিলারি ক্লিনটনও তার সমর্থকদের নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তখন।
Donald Trump is going to be our president. We owe him an open
mind. ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট হবেন, আমরা খোলা মন নিয়ে দেখব এবং তাকে নেতৃত্ব দেবার সুযোগ দেব। বিশ্লেষক টম ডেফ্রাঙ্ক বলেন, ট্রাম্পের জয়ের নানা কারণের মধ্যে প্রধান একটি কারণ হচ্ছে পরিবর্তন আনার আকাঙ্ক্ষা।
I think we all, including the media, but everybody, misunderestimated, as George W. Bush might say.
Right. টম বলেন, আমি মনে করি সংবাদ মাধ্যম সহ আমরা সবাই তাকে ভুলভাবে মূল্যায়ন করেছি। যেমন জর্জ ডব্লিউ বুশ বলেন, পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং শেষমেশ তার পরিপূর্ণতা সত্ত্বেও পরিবর্তনের প্রতিনিধি হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন। বাইপার্টিজান পলিসি সেন্টারের জন ফর্টিয়ার বলেন, রিপাবলিকান কংগ্রেসের সুবিধা সহ দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প।
In both houses of Congress, and I think that allows him to have an agenda that goes forward on domestic policy and legislation where
তিনি বলেন, আমি মনে করি এর ফলে নীতি নির্ধারণে তিনি সুবিধা পাবেন, হিলারি প্রেসিডেন্ট হলে যা পেতেন না। ট্রাম্পের এখন তার সমর্থকদেরকে দেয়া প্রতিশ্রুতি পূরণে সতর্ক হতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিভক্তিমূলক নির্বাচনের পর বিভক্তি দূর করে দেশকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করতে হবে তাঁকে।
এবারে রয়েছে স্বাস্থ্য বিজ্ঞান। ভিটামিন ডি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাদাম, পনির, ফল ইত্যাদি খাবারের মধ্যে ভিটামিন ডি থাকলেও প্রাকৃতিক উপায়ে সহজেই ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের আলো থেকে। তবে মনে রাখতে হবে, যাদের গাত্রবর্ণ উজ্জ্বল তাদের চাইতে যাদের দেহত্বকের বর্ণ গাঢ় তাদের বেশি সময় সূর্যের আলোর নিচে থাকতে হবে। মার্টিন সেক্রেটের রিপোর্টটি শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
ঝলমলে নরম সূর্যের আলো শরীরে যে শুধু আরামের পরশ বুলিয়ে দেয় তাই নয়, সূর্যের আলো সুস্থ এবং দীর্ঘ জীবনের চাবিকাঠিও। নতুন একটি গবেষণায় দেখা গিয়েছে যে মহিলারা স্তন ক্যান্সারে ভুগছেন তাদের জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ। কেবলমাত্র ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এবং ডি ভিটামিনের বড়ি সেবন যথেষ্ট নয়, এর সঙ্গে সূর্যের আলো থেকে যে ভিটামিন ডি পাওয়া যায় সেটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখা গিয়েছে নিয়মিতভাবে কিছু সময় যারা সূর্যের আলোর নিচে থাকেন তারা দীর্ঘদিন পর্যন্ত বেঁচেছেন। নিউ ইয়র্ক রাজ্যের বাফেলোতে অবস্থিত রসওয়েল পার্ক সেন্টার ইনস্টিটিউটের গবেষক সং ইয়াওয়ের মতে, যেসব ক্যান্সার রোগীর রক্তে ভিটামিন ডির পরিমাণ কম, তাদের থেকে যাদের রক্তে ভিটামিন ডির পরিমাণ বেশি পাওয়া গিয়েছে, তাদের আরোগ্য লাভের সম্ভাবনা আরও ভালো। সং ইয়াও বললেন,
lower less aggressive breast cancer but also have less likelihood of die or have recurrence from breast cancer.
গবেষক সং ইয়াও বললেন, ভিটামিন ডি এর কারণে ক্যান্সার রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে না। কেবলমাত্র তাই নয়, রোগীর মৃত্যুর সম্ভাবনাও কমে যেতে পারে এবং রোগী আরও বেশি দিন সুস্থ জীবন লাভ করেন। যাদের একবার ক্যান্সার হওয়ার পর রোগটি ভালো হয়ে গিয়েছিল, তাদের ক্ষেত্রে পুনরায় ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনাও অনেক কমে যায়। ইয়াও বললেন, স্তন ক্যান্সার যে ধরনেরই হোক বা যে মাত্রাতেই থাকুক না কেন, তা হবার সম্ভাবনা 30% কমে যায়। এছাড়াও স্তন ক্যান্সারে মৃত্যুর ঝুঁকিও অনেকটাই কমে যায়, অথবা এই রোগটি আবারও হবার যে সম্ভাবনা থেকে যায়, সেই সম্ভাবনাও 30% কমে যায়। তবে কথা হচ্ছে ভিটামিন ডি কিভাবে পাওয়া যাবে। প্রতিদিন অন্তত 15 মিনিট খোলা আকাশের নিচে রোদে বসুন এবং রোদ উপভোগ করুন। এর সঙ্গে আরেকটি কথা মনে রাখা খুবই প্রয়োজন যে আপনার খাদ্য তালিকায় অবশ্যই ডিম, পনির এবং তেলযুক্ত মাছ খেতে হবে, আর সেই সঙ্গে ভিটামিন ডির বড়িও সেবন করতে হবে।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
এবার রয়েছে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রামের আওতায় ঘোষণা করেছে যে তারা আইসিল নেতা আবু বাকর আল বাগদাদের অবস্থান, বিচার ও গ্রেফতার সম্পর্কিত তথ্যের জন্য তাদের পুরস্কারের প্রস্তাব $2,50,000 উন্নীত করেছে। আবু বাকর আল বাগদাদি ইব্রাহিম আওয়াদ ইব্রাহিম আলী আল বদরি এবং আবু দুয়া নামও ব্যবহার করে থাকে। সে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভেন্ট, সংক্ষেপে আইসিল অথবা দায়েশের শীর্ষ নেতা। স্বদেশভূমি এবং আমেরিকান জনগণকে রক্ষাই হচ্ছে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রমের শীর্ষ অগ্রাধিকার বিষয়। যুক্তরাষ্ট্র যেমনি আইসিল গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক তৎপরতা জোরদার করেছে, তেমনি আইসিল গোষ্ঠীর নেতৃত্ব এবং তাদের বিচার সম্পর্কিত তথ্যের জন্য প্রয়াস বৃদ্ধি করেছে। 2014 সালের জুন মাসে আইসিল গোষ্ঠী সিরিয়া ও ইরাকের বড় একটা এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে, যে এলাকাকে তারা তথাকথিত ইসলামিক খলিফাইট বলে ঘোষণা করে এবং খলিফা হিসেবে আল বাগদাদিকে মনোনীত করা হয়। সাম্প্রতিক বছরগুলিতে আইসিল গোষ্ঠী বেশ কতগুলি জিহাদি গ্রুপের আনুগত্য লাভ করেছে, বিশ্বময় জনগণকে তাদের মতাদর্শে দীক্ষিত করেছে এবং যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী তৎপরতায় তাদের উদ্বুদ্ধ করেছে। আল বাগদাদির নেতৃত্বাধীন আইসিল গোষ্ঠীকে মধ্যপ্রাচ্যে হাজার হাজার জনগণের হত্যার জন্য দায়ী করা হয়েছে, যাতে অন্তর্ভুক্ত ছিল জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সাধারণ জিম্মিদের নৃশংস হত্যাকাণ্ড। এই গ্রুপটি তাদের স্বঘোষিত ক্যালিফেটের বাইরেও সন্ত্রাসী হামলা চালাতে সমর্থ হয়েছে। 2011 সালে সন্ত্রাসী নির্বাহী আদেশ 1-3-2-2-4 বলে যুক্তরাষ্ট্র সরকার আবু বাকর আল বাগদাদিকে বিশ্বজনীন বিশেষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল আইসিল দায়েশ আল কায়দা স্যাংশনস কমিটি মারফতও তাকে চিহ্নিত করা হয়। আল বাগদাদি তখন ইরাকে আল কায়দার একজন নেতা ছিল, যা পরবর্তীতে আইসিল হিসেবে আত্মপ্রকাশ করে। আপনার কাছে আবু বাকর আল বাগদাদি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ইমেল No.2daesh@rewardsforjustice.com এই ঠিকানায় তথ্যাদি জানাতে পারেন। টেলিফোন মারফত জানাতে কল করুন 1-800-877-3927 নম্বরে। ডাকযোগে তথ্যাদি পাঠাবার ঠিকানা রিওয়ার্ডস ফর জাস্টিস, ওয়াশিংটন ডিসি 20520। সকল তথ্যের বেলায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হবে। 1984 সালে রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম কার্যক্রম শুরু হবার পর থেকে 80 জনের বেশি ব্যক্তিকে নির্ভরযোগ্য তথ্য প্রদানের জন্য $12,50,000 পুরস্কার প্রদান করা হয়েছে, যাদের দেয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের শাস্তিবিধান অথবা বিশ্বময় আন্তর্জাতিক সন্ত্রাসের তৎপরতা এড়ানো সম্ভব হয়েছে। রিভার্স ফর জাস্টিস প্রোগ্রাম সম্পর্কে টুইটার মারফত আরও জানতে পারবেন। টুইটারের ঠিকানা https://twitter.com/rewardsforjustice।
আপনারা এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন খুইন।
তুরস্কের ইস্তাম্বুলে একটি নৈশ ক্লাবে নববর্ষে যে আক্রমণ হয় সোমবার তার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। ওই হামলায় 39 জন নিহত হয়, আহত হয় অন্যান্য 70 জন। হামলাকারী পালিয়ে যায়, কর্তৃপক্ষ বন্দুকধারীর তল্লাশি করছে। এক বিবৃতিতে ইসলামিক স্টেট বলেছে খলিফাতের এক সেনা ওই হামলা চালায়। সোমবার তুর্কি বার্তা মাধ্যমে বলা হয় আট ব্যক্তিকে আটক করা হয়েছে, কিন্তু বন্দুকধারী তাদের মধ্যে নেই। রবিবার খুব ভোরে হামলা শুরু হয়। রেইনা নৈশ ক্লাবের বাইরে বন্দুকধারী এক পুলিশ অফিসার ও এক বেসামরিক ব্যক্তিকে হত্যা করে এবং তারপর নৈশ ক্লাবের ভেতরে ঢোকে। প্রায় 600 মানুষ সে সময় ক্লাবে ছিল, অনেকে পালাবার জন্য বসফরাস প্রণালীতে ঝাঁপিয়ে পড়ে। কর্তৃপক্ষ বলেছে লোকজন যারা ক্লাব ত্যাগ করছিল হামলাকারী তাদের সঙ্গে মিশে যায়। রবিবার এক লিখিত বিবৃতিতে প্রেসিডেন্ট রেছেপ তাইয়েপ এরদোয়ান গুলি চালনার ঘটনাকে এক নৃশংস হামলা বলে বর্ণনা করেন। পুলিশ ও হাসপাতালের কর্মকর্তারা বলেছেন ইরাকের বাগদাদে এক ব্যস্ত বাজার এলাকায় বিস্ফোরক ভর্তি একটি ট্রাক নিয়ে হামলা চালিয়ে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটালে অন্তত 30 জন নিহত হয়, আহত হয় অন্যান্য 25 জন। ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করেছে। আমাক সংবাদ সংস্থার মাধ্যমে আইএস দাবি করেছে যে শহীদত্ব কার্যক্রমের লোকজন নিহত হয়। বাগদাদের পূর্বাঞ্চলের সাদার সিটিতে শিয়া অধ্যুষিত এলাকায় ফল ও শাকসবজির বাজারে হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। এমন সময় ওই হামলা চালানো হলো যখন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান ইরাক সফরে গেছেন সেখানকার কর্মকর্তা ও সেখানে মোতায়েন ফরাসি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে। সোমালি কর্মকর্তারা বলেছেন সোমবার মোগাদিশু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি বড় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 7 জন নিহত হয়, আহত হয় অন্যান্য 17 জন। আল শাবাব চরমপন্থী গ্রুপ ওই হামলার দায় স্বীকার করেছে। এই দ্বিতীয়বার ওই উগ্রবাদী দল দুটি গাড়ি বোমা দিয়ে একসঙ্গে আক্রমণ চালায়। লক্ষ্য হচ্ছে প্রথম গাড়িটি ত্রাস সৃষ্টি করবে আর দ্বিতীয় গাড়িটি আঘাতে ব্যাপক হারে লোকজন হতাহত হবে। সোমবার জাতীয় নিরাপত্তা বাহিনী পরিচালিত নিরাপত্তা চৌকিতে প্রথম বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় দুপুরে। ঠিক তার পরপরই দ্বিতীয় গাড়িটি খুব দ্রুত ওই নিরাপত্তা চৌকিতে ঢোকে এবং বিমানবন্দরের বিপরীতে পিস হোটেলের বাইরে বিস্ফোরিত হয়। তুরস্কের সামরিক বাহিনী বলেছে সোমবার যে সিরিয়ায় ইসলামিক স্টেট লক্ষ্যস্থলের ওপর তাদের জঙ্গি বিমানের আঘাতে 22 জন চরমপন্থী নিহত হয়। সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের সমর্থনে গত কয়েকদিনে তুরস্কের সামরিক বাহিনী হামলা চালায়। তারা আরও বলেছে রাশিয়ার বিমান তুর্কি শহর আল আবাবের কাছে আইএস লক্ষ্যস্থলে আক্রমণ চালায়। আইএস আল আবাব নিয়ন্ত্রণ করে। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে রাজনীতিবিদরা নির্বাচনী প্রচার অভিযানের সময় ধর্ম বা বর্ণের ভিত্তিতে ভোট চাইতে পারবেন না। সুপ্রিম কোর্ট বলেছে নির্বাচন ধর্মনিরপেক্ষ চর্চা এবং তাতে ধর্ম বা সম্প্রদায় ভিত্তিক ভোট চাওয়া দুর্নীতি।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন নেশওয়ান খালী। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.